মরি জেনু ইমানিয়ে ইয়া ইলাহি, মরি জেনু ইমানিয়ে ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা এতক্ষণ ধরে দুরুদে পাক পাঠ করেছি, এই দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা শেষ নবী হুজরতুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে দুনিয়ার মধ্যে আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। কালকে আমাদের দিন বিভীষিকাময় অবস্থা হবে, সেই বিভীষিকাময় অবস্থাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকা তারা অত্যন্ত সৌভাগ্যশীল হবে, আর তারাই হবেন যারা দুনিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে কি পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তো আমরাও নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণ দুরুদে পাক পাঠ করবেন ইনশাআল্লাহ। এই বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ শরীফ কত, প্রশ্ন আসতে পারে না, কতবার দুরুদ শরীফ পাঠ করলে বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ শরীফ পাঠ করা হবে? ওলামাই কিরামগণ বলেন যে দৈনিক কমসে কম 313 বার। কত কতবার? 313 বার কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তবে তার নাম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে বলে ধরে নেওয়া হবে। আমির আল সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, উনি মুসলমানদের নেককার বানানোর জন্য কিছু সবক প্রদান করেছেন। এর মধ্যে একটি রিসালা মাকতাবাতুল মদিনায় পাওয়া যাবে, 72 মাদানী নামাজ। এর মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন, আপনি কি আজকের 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? তো আমরা আজকের নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা, আমরা দৈনিক কমসে কম এই 313 বার দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করব। এর থেকে বেশি পরিমাণ কেউ যদি পাঠ করে তাহলে যত মধু ঢালা হবে তত মিষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি। একটু কথা বলবো আমরা, তাহলে শুনতেও ভালো লাগবে এবং বয়ান করতেও ভালো লাগবে, মনে রাখতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। কয়টি বিষয় তাইলে? তিনটি বিষয়। এই তিনটি বিষয় কি? নাম্বার এক, কোরআনে পাকের শিক্ষা। নাম্বার এক কি? কোরআনুল করিমের শিক্ষা দেয়া আমাদের সন্তানদেরকে কে হুকুম করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার দুই, তোমার নবীর মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে ইরশাদ করছেন, তোমার নবীর মহব্বত কাকে শিক্ষা দাও? তোমার সন্তানদেরকে। নাম্বার এক কি গেল? কোরআনুল করিম। নাম্বার দুই নবীর মহাব্বত। নাম্বার দুই কি? নবীর মহাব্বত। নাম্বার তিন হচ্ছে আহলে বায়াতের মহাব্বত। কিসের মহাব্বত? আহলে বায়াত কাকে বলে আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। আহলে বায়াতের সংজ্ঞা অনেকভাবে মুফাসসির ইকরামগণ করেছেন, মুহাদ্দিস ইকরামগণ করেছেন, কিন্তু সবচেয়ে যে অধিকতর মত হচ্ছে আহলে বায়াত বলা হয় পাক পাঞ্জাতনকে। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদেরকে কি বলা হয়? আহলে বায়াত। এনাদেরকে কি বলা হয়? আহলে বায়াত। এই আহলে বায়াতকে ভালোবাসার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন, তোমার সন্তানদেরকে, হে উম্মতগণ, তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটি বিষয় শিক্ষা দাও। নাম্বার এক কুরআনুল কারীমের শিক্ষা, নাম্বার দুই তোমার নবীর মহাব্বতের শিক্ষা, নাম্বার তিন আমার আহলে বায়াতের শিক্ষা, আহলে বায়াতের মহাব্বতের শিক্ষা দাও। এই তিনটি বিষয় যদি আমরা সামনে রাখি তাহলে দেখা যায় যে আহলে বায়াতের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন কিনা, কথা বলেন, আছেন কিনা? আছেন। তো এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে আমাদের ভালোবাসতে হবে কিনা? হবে। আচ্ছা, ইবনে মাজাহ শরীফের হাদিস কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড 93 পৃষ্ঠার মধ্যে এসেছে, অর্থাৎ ইরশাদ হচ্ছে যে এই দুইজনকে তথা হাসান এবং হুসেনকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, এবং যে তাদের দুজনের সাথে শত্রুতা পোষণ করলো সে মূলত আমার সাথে শত্রুতা পোষণ করলো। কে বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসান হুসেনকে ভালোবাসার গুরুত্ব দেখুন, যে হাসান হুসেনকে ভালোবাসলো তাহলে সে মূলত কাকে ভালোবাসলো? কথা বলে না, কাকে? নবীকে ভালোবাসলো। আর যে শত্রুতা পোষণ করলো তাহলে কার সাথে শত্রুতা? নবীর সাথে শত্রুতা। তো যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করবে তাহলে তার হাসন নাসন কেমনে হবে? এটা কি বলার অপেক্ষা রাখে? রাখে না। তাই আমাদেরকে কি করতে হবে? হাসান হুসাইনকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে কিতাবু ফাযাইলে আসহাবুন নবী, এসেছে যে হাসান হুসাইন দুনিয়ায় আমার দুটি ফুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার দুটি ফুল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসেনকে কাছে টানতেন, বুকের সাথে জড়াতেন এবং ঘেরান শুকতেন, ঘেরান ঘেরান শুকতেন। মুফতিন কেরামগণ বলেন যে ফুলেরই ঘেরান শুকা হয়, অন্য কিছুর ঘেরান শুকে নাকি? কি বলে, ঘেরান নেয় অন্য কিছুর? ফুল পাইলেই, হাতে ফুল পাইলেই কি হয়? একটু ঘেরান নেয়। দেখবেন এটা কি ভিতর থেকেই তোলে, একটু ঘেরান নেই, ফুল হাতে পাইলেই ঘেরান নেয়। অন্যান্য দেশে ঘেরান নেওয়া হয় কিন্তু সেটা ভালো আছে, খাবারে ঘেরান নেয়, ভালো আছে না খারাপ আছে, নষ্ট হয়ে গেল না খারাপ হয়ে গেল, ভালো আছে এগুলো দেখার জন্য কি করে ঘেরান নেয়। কিন্তু ফুল সেটা ভালো না খারাপের জন্য নয়, ফুলটা নেয় এই জন্য, ঘেরান নেয়ার জন্য। হাতে আসলেই একটু কি ঘেরান নেয় মানুষ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান এবং হুসাইনকে ফুলের সাথে তুলনা দিয়েছেন, যে এই দুটা আমার দুনিয়ার দুটি ফুল। এদের ঘ্রাণ নিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুকের সাথে লাগা দেন, চুমু খেতেন। সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন 25 পারা সূরা আশুরা এই আয়াতে কারিমা কুল্লা আসআলুকুম, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, অর্থাৎ আপনি বলুন, কুল আপনি বলুন, হে নবী আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকটাত্মীয়তার ভালোবাসা। যখন আয়াত নাজিল হয়েছে তখন সাহাবাই কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার ওই সকল নিকটাত্মীয় কারা? আয়াতে কারিমা যখন নাজিল হলো যে আমি সেটার জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকটাত্মীয়তার ভালোবাসা। এই যে নিকটাত্মীয়তার ভালোবাসা শব্দটা এখানে এসেছে কোরআন কারিমের মধ্যে, যখন সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নিকটাত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আলীল মুরতাদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের উভয় সন্তান সাইয়েদুনা হাসান এবং সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়াবুল ইমানের মধ্যে এসেছে যে নবী রহমত শফি উম্মাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানে কামিলা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের প্রাণ থেকে বড় মনে করবে না। নিজের জান থেকে কাকে বেশি বড় মনে করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, এবং আমার সত্তা তার নিজ সত্তা থেকে বেশি প্রিয় হবে না। ওয়া তাকুনা ইত্রাতি আহাব্বা ইলাইহি মিন ইত্রাতিহি, আমার সন্তান তার সন্তান থেকে বেশি প্রিয় হবে না। আমাদের যে সন্তান থাকবে এই সন্তানের চেয়েও বেশি প্রিয় কে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগণ। এরপরেই এসেছে ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, আমার আহলে বাইত তার কাছে তার পরিবার পরিজন থেকে বেশি প্রিয় হবে না। আমাদের পরিবার পরিজন যারা রয়েছে আমাদের চেয়েও এই পরিবার পরিবার বর্গের চেয়েও বেশি প্রিয় হতে হবে কে? আহলে বাইত। কে হতে হবে? আহলে বাইত হতে হবে। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে আহলে বাইতের কি মর্যাদা রয়েছে। সূরা আযাব 22 পারার মধ্যে এসেছে 33 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে নবীর পরিবারবর্গ, হে নবীর পরিবারবর্গ, আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা, প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতীব পরিচ্ছন্ন করে দিবেন। এই আয়াতে কারিমা আহলে বাইতের শানে নাজিল হয়েছে। আহলে বাইতরা কখনো অপবিত্র হতে পারে? খারাপ কাজে যেতে পারে না, তাদের থেকে এটা হবে না। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট ইরশাদ করে দিয়েছেন যে হে নবীর পরিবার বর্গ, আল্লাহ তাআলা এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত হয়ে যাক। তো আল্লাহ তাআলা যেটা চান সেটার কি বিপরীত হয়? হবে না। তো আজকের আহলে বাইতের মর্যাদা আমরা জানতে পারলাম। পাশাপাশি যেহেতু ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার স্মরণ করা হচ্ছে কারবালার প্রান্তরে, এই কারবালার প্রান্তর নিয়ে আমরা অনেকেই অনেক ঘটনা জানি, আবার অনেকে ঘটনা বিকৃতিও করে থাকে, এরকম মানুষও আছে, আছে কিনা? এজন্য মনে রাখবেন যে কোন কবি বলেছেন যে ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বা, ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে। এই কারবালা যে এসেছে ওখান থেকে ইসলামের মূল ধারা কি আমাদের মাঝে পর্যন্ত এসেছে, কেননা এজিদ যে ছিল এজিদ, এই এজিদ সে ক্ষমতা লোভী ছিল। এজিদ ছিল কি? ক্ষমতা লোভী ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবী দৌহিত্র, ক্ষমতালোভী এবং অসংখ্য গুনাহের কাজকে এজিদ এটা জায়েজ করে দিয়েছিল নাউজুবিল্লাহ। এই এজিদের শাসনামলে মসজিদে নবী শরীফে 3 দিন নামাজ আদায় হয় নাই, যেখানে রিয়াজুল জান্নাহ মানুষ নামাজ পড়ার জন্য যারা মদিনা শরীফে গিয়েছেন একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য মানুষ খুব অস্থিরতা বিরাজ করে তাদের মধ্যে, কিভাবে 2 রাকাত নামাজ সেখানে আদায় করবে। রিয়াজুল জান্নার পরেই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআযা শরীফ, মানে ওখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন একদম কাছাকাছি। পরে নবী এই রজব মুবারক এখানে কি রিয়াজুল জান্নাহ, এত কাছাকাছি গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা একটা সৌভাগ্য। সে রিয়াজুল জান্নার মধ্যে এজিদ সে কি করলো? ঘোড়া বাতালো, ঘোড়া ঘোড়া, তৎকালীন আমলে তো গাড়ি ঘোড়া ছিল না, তো ঘোড়া ছিল। এই ঘোড়া বাতালো, 3 দিন পর্যন্ত মসজিদ নববী শরীফে নামাজ হয়নি। সে মদকে প্রকাশ্যভাবে হালাল করে দিল, মুহাররামাত বলা হয়, মুহাররামাত বলা হয় যার সাথে বিবাহ অবৈধ, যেমন ভাই বোনের সাথে বিবাহ অবৈধ, ছেলে মায়ের সাথে বিবাহ অবৈধ, নাতি নানির সাথে বিবাহ অবৈধ, এভাবে করে কিছু বিবাহ যাদের সাথে বৈধ না। ইসলাম যেখানে নিষিদ্ধ করেছেন যে তার সাথে বিবাহ করা যাবে না, তার দেখা সাক্ষাৎ করা যাবে, এজন্য একটা ইসলাম হচ্ছে মুহাররামাত। এদিন এই মুহাররামাত শব্দটা ভেঙে দিল, সে এই সকল কাজ বৈধ করে দিল। তো এই এজিদ হচ্ছে একজন নাফরমান, এবং তার ইশারাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। এবং শাহাদাতের পরে যে অবস্থা করেছে ইতিহাস সাক্ষ্য দেয়, এত নির্মমতা আর কিয়ামত পর্যন্ত আসবে না, আসেও না, আসবেও না। তো সেই কারবালার প্রান্তর থেকে আমাদের মাঝে দুইটি ধারা প্রবাহিত হয়েছে, একটা এজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান। কেননা এজিদির যে তাবু ছিল সেখানেও নামাজ আদায় হতো, সেখানেও জুব্বাদারি ছিল, সেখানেও দাড়ি টুকু ছিল, সেখানেও আপনার কি নামাজ হতো। হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তাবুর মধ্যে নামাজ হতো, আজান হতো। তো আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কার তাবুতে নামাজ পড়তে যাব? কার তাবুতে? এটা ইমানের দাবি রাখে কিনা? ইমানের দাবি রাখে না। তো সেই থেকে আজ পর্যন্ত দেখবেন, যাদের দিলের মধ্যে নিফাক থাকে, মুনাফিকাত থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা থাকে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মানকে তারা মানে টেনে হিচ্ছে নামাতে চায়, নামাতে তো পারে না, কিভাবে করবে? আল্লাহ তাআলা যার শানকে উঁচু করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা যিকিরকে বুলন্দ করেছেন, তার যিকির কি কেউ থামাতে পারবে নাকি? সম্ভব? সম্ভব না। কেউ যদি অপচেষ্টা করে থাকে, তারা তাদের ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলে, ঈমান বরবাদ হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতকে নিয়ে যারা কটুক্তি করবে, যারা তাদের পথ থেকে বিচ্যুত হবে, কারণ আমাদের পথ ও মত হচ্ছে আহলে বায়াতের পথ ও মত, ঠিক কিনা? এছাড়া পথ ও মতের কোনো দাম নাই। আমাদের মোহাব্বত থাকতে হবে, অগাধ মোহাব্বত, যেটা আমরা আগে হাদিসে পাক শ্রবণ করেছি যে আমাদের মোহাব্বত হচ্ছে আহলে বায়াতের সাথে মোহাব্বত। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুসরণ অনুকরণ করা তৌফিক দান করুন। মনে রাখবেন, এজন্য আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে এজিদের পক্ষেও সাফাই গায়, এজিদের পক্ষেও সাফাই গায় আছে না? সমাজের মধ্যে দেখবেন টপ টেরর, তার পক্ষেও আইনজীবী দাঁড়ায় কিনা? কি ভাই, দাঁড়ায় কিনা? হ্যাঁ, দাঁড়ায় না, কথা বলে না, দাঁড়ায় কিনা? যারা অপরাধের শীর্ষে উঠে গেছে তাকে উঠে জনসংখ্যকে মানুষের সামনে ফাঁসি দেয়া, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, এত অপরাধ, যারা যারা জান নিয়ে সিনেমিনি খেলেছে আছে কিনা? জন্যই তো জাহান্নাম এবং জান্নাত, আমরা যাব জান্নাতে, কোথায় যাব? জান্নাতে যাব। এজন্য হুসাইনি প্রেমিক হতে হবে আমাদের, কি হতে হবে? হুসাইনি প্রেমিক হতে হবে, যেখানে যে বা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন মনে করবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আহলে বায়াতের শান যদি আপনি একটু বেশি বলতে থাকেন, তাইলে আবার এক মানে কিছু মানুষ বলবে, এও শয়তানের ওয়াসওয়াসা, যদিও কিছু মানুষ বলে দেখো আল্লাহর উপরে উঠাই ফেলেন, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আল্লাহ কি? আর এগুলো কি? আহলে বায়াত কি? সৃষ্টি। আহলে বায়াত কি? সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হতে পারে? পারে না। এটা তো অবশ্যই কি ডিফারেন্ট। এজন্য শয়তানি ওয়াসওয়াসা, শয়তান চায় না যে মুসলমানের দিলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আসুক, মুসলমানের দিলের মধ্যে আহলে বায়তের মহব্বত আসুক। যদি আহলে বায়তের মহব্বত আছে, নবী পাকের মহব্বত আছে, তাহলে তার দিল কি শয়তানি দিল থাকে? আর তার দিল কি ইশকে রাসূলে ভরপুর হয়ে যায়, সে নিশ্চিত জান্নাতি হবে, ঠিক কি না? সে নিশ্চিত আহলে বায়তের মহব্বতকারী, নিশ্চিত জান্নাতি হবে। আর শয়তান এটা কখনো চায়? এজন্য শয়তানি অনুসারী, জিন শয়তান হতে পারে, মানুষ শয়তান হতে পারে, এই জিন শয়তান মানুষ শয়তান মানুষদেরকে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন শয়তান বিভিন্ন রূপে ধোকা দেয়, নেক সুরতে ধোকা দেয়। কি সুরতে ধোকা দেয়? নেক সুরতে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ পড়তে পড়তে মনে হবে যেন আপনি এত বড় নামাজি, আল্লাহ আল্লাহ, আপনার মতো নামাজি আর কেউ হইতেই পারে না। আপনার মতো রোজাদার হইতেই পারে না, কিন্তু এর মধ্যে শয়তান আয়েশা একটু করে পিপিলিকাতে হাঁটে। আপনারা কেউ দেখছেন হাঁটার শব্দ পান? পিপড়াতে হাঁটে হাঁটার শব্দ আছে? হ্যাঁ, হাঁটার শব্দ নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, এই যে ইবাদত বন্দিগি করছে, এর মধ্যে যে মিষ্টি পাবে শয়তান, শয়তান সে নেক সুরত করে ধোকা দেয়। কিভাবে? পিপিলিকা হাতে আওয়াজ নাই, এই আওয়াজ নাই, এভাবে ঢুকে রিয়া। কি ঢুকে? রিয়া। রিয়া এটা ইস্তেল হাত, একটা লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানো ইবাদত। এটাকে শয়তান মানুষের অন্তরে, ওই যে ইবাদতকারীর অন্তরে ঢুকাই দেয়। মানে যে তুমি ইবাদত করছো এটা আল্লাহ তাআলার জন্য না। এই রিয়াকারী যখন অন্তরে চলে আসে তখন সকল আমল বরবাদ হয়ে যায়। সে হোক নামাজি, হোক রোজাদার, হোক নফল ইবাদতকারী, যত বড়ই হোক না কেন, শয়তান তাকে যে রিয়াকারী শব্দটা ঢুকাইতেছে। ইমাম গাজ্জালি বলেন যে পিপিলিকার আওয়াজ আসে না, পিপিলিকাতে হাতের আওয়াজ আমরা পাই না, এভাবে করে রিয়াকারী অন্তরে ঢুকে। খেজুর কি মিষ্টি, তার চেয়ে মিষ্টি রূপে এই শয়তান অন্তরের মধ্যে ঢুকে যায় আর সকল আমলকে বরবাদ করে দেয়। তেমনি ভাবে জিন শয়তান, মানুষ শয়তান বিভিন্ন রূপে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, ইমানকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগে আছে। এজন্য সাবধান। এজন্য কি? সাবধান। ব্যাংকের মধ্যে, লকারের মধ্যে আমরা টাকা রাখি, ওখানে লকার থাকে, কত প্রকার কত কিছু থাকে, টাকা নিজের কাছেও রাখি না, মোবাইলেও রাখি না, ঘরের মধ্যেও রাখি না, চুরি হয়ে যাওয়ার ভয়তে। স্বর্ণ অলঙ্কার তাও রাখি না, লকারের মধ্যে রাখি। বিভিন্ন ব্যাংকে লেখা আছে এখানে স্বর্ণ লকার করা হয়, আছে কিনা? এত সিকিউরিটি, এত কিছু আমরা রাখি, আমার নিজের ইমানকে সিকিউরিটি করার জন্য আমি কি করলাম? কি বলে, কিছু করেছি? মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান। যদি ইমান চলে যায় তাহলে এই মানুষ তো আর মানুষ থাকে না। সে কি মুসলমান থাকলো? আর মুসলমান থাকলো, সে তো ডাইরেক্ট জাহান্নামে পৌঁছে যাবে যদি ইমান না থাকে। এজন্য ইমানকে, ইমানকে সিকিউর করার জন্য ওলামায়ে আহলে সুন্নাত গণ, বিভিন্ন বুজুর্গান কিরামগণ বলেন, কোনো কামিল পীরের হাতে নিজেকে সোপর্দ করে দেয়া। আবার আমাদের সমাজের মধ্যে দেখবেন আবার অনেক পীর সাহেব আছে বন্ধ, যারা ফাসিক মলিন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের সিলসিলা ঠিক নাই। তো এরকমের কিছু করা যাবে না। বায়াতের যে শর্ত রয়েছে, এজন্য ওলামায়ে কিরামগণ বলেন যে নিজের ইমানকে সিকিউর করার জন্য যেভাবে আল্লাহ তাআলা যিকরুল্লাহ দরকার, দুরুদে পাক দরকার, যেভাবে করে আপনার ওয়াজিফা দরকার, বিভিন্ন ওয়াজিফা রয়েছে ইমান হেফাজতের জন্য, তেমনি ভাবে একটি পদ্ধতি হচ্ছে কোন কামিল পীর আল্লাহর ওলির কাছে নিজেকে সোপর্দ করে দেয়া। এজন্য আমাদের যে পূর্ববর্তী বুজুর্গণে কিরাম যতগুলো দেখবেন, গৌসে আজম থেকে শুরু করে, খাজা বাবা থেকে শুরু করে, আমাদের বাংলাদেশ 360 আউলিয়া কিরামদের রয়েছে, সকলেরই পীর মুর্শিদ ছিল, ছিল কিনা? তাদের ইমানকে সিকিউর করার জন্য আপনার কি তারা নিজেকে সোপর্দ করে দিয়েছেন? তো আমরা যদি এখনো কাউকে আমার ইমানকে সোপর্দ করার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেয়নি, আমি নিজে সোপর্দ করে নিই, আমি পরামর্শ দিব, হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, ইনি তো পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আমরা বড় পীর হিসাবে জানি, তার তরিকা কাদরিয়া তরিকায় নিজেরা দাখিল হয়ে যান, ইনশাআল্লাহ আসানি হবে, দুনিয়া আখেরাত উত্তম হবে, নিজের ইমান সালামত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আহলে বাইতের মুহাব্বত বলতেছিলাম, আহলে বাইতের মুহাব্বত এটা খুবই জরুরি। এবং এই আমি আরেকটা দাওয়াত দিয়ে দিব, যেহেতু কাদরিয়া তরিকার কথা চলেই আসছে, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদরি, উনি গৌসে পাকের সিলসিলায় বায়াত করিয়ে থাকেন, তো ওনারও মরিদ হওয়া যাবে, যাদের খুশি তারা হতে পারবেন। তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রেম ভালোবাসা, আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বিরাজমান থাকতে হবে, হবে কি না? এজন্য হাদিসে পাক আমি আবার স্মরণ করিয়ে দিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, নাম্বার 1 কোরআনুল কারীম, নাম্বার 2 আমার নবীর মুহাব্বত, নাম্বার 3 আমার আহলে বাইতের মুহাব্বত। তো এগুলো যদি আমার ফ্যামিলিদেরকে, আমার সন্তানদেরকে শিক্ষা দেয়, তাহলে এই সন্তান কখনো নাফরমান হবে? হবে না, ফরমান হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আহলে বাইতের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন। এই কারবালার প্রান্তরের সঠিক ঘটনাগুলো আমাদের জানা দরকার। আপনি জানলেন, আপনার ফ্যামিলি, আপনার সন্তান জানলো না, তাহলে ভবিষ্যতে সে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? যে পথভ্রষ্ট যাতে না হতে পারে, যারা ইয়াজিদের সাফাই গায় তাদের কাছে যাতে করে আমার সন্তান গিয়ে না পড়ে, সেই চেষ্টা আমাদের করতে হবে কিনা? আপনি আপনার সন্তানের জন্য পাঁচতলা বাড়ি বানিয়ে গেলেন, গাড়ি করে গেলেন, আমার সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎ না, আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা, আপনার সন্তানকে আপনি কি তৈরি করে দিবেন, কি রিজিক দিবেন? আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য উত্তম রিজিকদাতা, আল্লাহ তাআলা রিজিক দিয়ে পাঠিয়েছেন। আপনি কিছু করে না দিলেও কি তারা রিজিক পাবে কি পাবে না? তার ভাগ্যে যতটুকু আছে এগুলো পাবে। কিন্তু নবী পাকের যে ফরমান, এই ফরমানের প্রতি আপনি যদি লক্ষ্য রাখেন যে আমার আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও, কোরআন কারিম শিক্ষা দাও, তোমার নবীর মহব্বত শিক্ষা দাও, এই তিনটি বিষয় যদি আমরা শিখাতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত উত্তম হবে। ইনশাআল্লাহ তাআলা এই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মুরিজেনু ইমানিয়ে